আসুন আমরা আজকে আমাদের নির্ধারিত পাঠ ঈশ্বরকে জানা, সৃষ্টির মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে কিভাবে জানতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা অনুরোধ করব আমাদের আনসারী ভাইকে, তিনি প্রার্থনা করবেন এবং এই প্রার্থনার সাথে সাথে আমরা আজকের নির্ধারিত পাঠ, বিষয় হচ্ছে পাপের পরিণাম, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো আসুন আমরা প্রার্থনা করি।
স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, এই সুন্দর দিন দিয়েছ, সবকিছু দিয়ে আমাদেরকে প্রতিপালন করে রেখেছ। প্রভু, আমরা তোমার গৌরব করি, কেননা আমরা তোমার বাক্য নিয়ে আবার আলোচনা করব। এই বাক্য যেন আমরা বুঝতে পারি, যারা এই বাক্য শুনবে তারা যেন বুঝতে পারে, সেরূপ তুমি আমাদেরকে সাহায্য করো। প্রভু, আমরা তোমার কাছে সব রাখি, তুমি আমাদেরকে সাহায্য করো। যিশুর নামে প্রার্থনা রাখি, আমেন।
আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আবার অনেকদিন পরে আমরা এই ঈশ্বরকে জানা পাঠটি আবার আলোচনা করার সুযোগ পেয়েছি। এবং এই আলোচনার প্রথমে আমরা দেখতে পাই যে আজকের পাঠের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আবিষ্কার করা এবং সেই পাপ আমাদের আজকের নির্ধারিত বিষয়, পাপের পরিণাম অর্থাৎ পাপের বেতন অর্থাৎ পাপের ফলাফল কি, সেই বিষয়ে আমরা আবিষ্কার করব। এবং এই আবিষ্কারমূলক পাঠের মধ্যে আমরা যে বাইবেল পদগুলো দেখতে পাচ্ছি, আদি পুস্তক তিন অধ্যায় ১৩ থেকে ২১ পদ এবং আদি পুস্তক তিন অধ্যায় ২২ থেকে ২৪ পদ, এই দুটো অংশ আমরা পর্যায়ক্রমে পড়ব। এবং এরপরে আমরা এর মধ্যে যে ফল মানে পাপের পরিণাম আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি অনুরোধ করব আনসারী ভাই, আপনি এই বাইবেল পদ অংশটুকু পাঠ করবেন।
আসুন, আদি পুস্তক তিন অধ্যায় ১৩ থেকে ২১ পদ পর্যন্ত পাঠ করি। তখন সদা প্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলেন, সর্প আমাকে বলাইয়াছিল, তাই খাইয়াছি। পরে সদা প্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুদের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক সাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন দুলিভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব। তুমি বেদনাতে সৎ সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা তাকিবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহা ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত তুমি ভূমি অভিশপ্ত হইল। ভূমি তুমি যাবজ্জীবন ক্লেশে উহা উপভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি গর্ভাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। পরে আদম আপন স্ত্রীর নাম হওয়া জীবিত রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্তে চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন।
তারপরে আদিপুস্তক তিন অধ্যায় ২২ থেকে ২৪,
আসুন ২২ থেকে ২৪ পদ পড়ি। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মানুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইয়া হইবার বিষয়ে আমাদের একের মত হইল। এখন পাশে যে সে হস্ত বিস্তার করিয়া জীববৃক্ষের ফল পারিয়া ভোজন করে ও অনন্ত জীবই হয়, এই নিমিত্ত সদা প্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি তাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। সেই রূপে ঈশ্বর মানুষকে তাড়াইয়া দিলেন এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে কুরুপগণকে ও গুণায়মান তেজময় খড়ক রাখিলেন।
আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমরা এই অংশের মধ্যে থেকে আদিপুস্তক 3 অধ্যায় 13-24 পদ, অর্থাৎ 13-22-21 পদ একটা অংশ এবং 22-24 পদ আরেকটি অংশ। এই অংশগুলোর মধ্যে আমরা পাপের পরিণাম কি সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে 3টা চরিত্র আছে এবং এই 3টা চরিত্রর উপরে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর তাদের প্রত্যেকেরই পরস্পরের যে দোষ ছিল, যে অন্যায় ছিল, যে পাপ ছিল, সেই পাপের জন্য প্রত্যেকেই ভিন্ন ভিন্ন শাস্তি পেয়েছিল এবং সেই শাস্তিগুলো আমরা এখানে একটা একটা দেখতে পাচ্ছি। যে প্রথম আমরা দেখতে পাচ্ছি সর্পকে ঈশ্বর শাস্তি দিলেন, কারণ সর্প সে প্রথম পাপ করেছিল, সে প্রথম অন্যায় করেছিল। অর্থাৎ ঈশ্বর যে পরিকল্পনা নিয়ে তিনি আদম এবং হবাকে সৃষ্টি করেছিলেন, ঈশ্বরের সেই পরিকল্পনা সে ধ্বংস করেছিল এবং এই যে প্রথম পরিকল্পনা ধ্বংস করা, এজন্য ঈশ্বর সর্পকে সেই শাস্তি দিয়েছিল, অর্থাৎ সে পাপের ফল বেতন দিয়েছিল এবং সেই বেতন আমরা এখানে 14 পদের মধ্যে দেখতে পাই। পরে ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধুলি ভোজন করিবে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এই এই শাস্তিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর সর্পকে দিয়েছিলেন। সর্প সে নারীকে ভুলাইয়াছিল এবং ঈশ্বর যে আদেশ আদম এবং হবাকে দিয়েছিল সেই আদেশকে সে মিথ্যা প্রমাণিত করেছিল। সে বলেছিল যে না, ঈশ্বর যা বলেছে সেটা ঠিক না, কিন্তু আমি যা বলি তাই ঠিক। এবং সেই কথার উপর ভিত্তি করে সে নারীকে প্রলোভিত করেছিল, নারীকে নানাভাবে প্রলোভিত করার মতো কথা বলেছিল, প্রলোভন দিয়েছিল, লোভ দেখিয়েছিল এবং সেই লোভে নারী পড়েছিল এবং নারী লোভে পড়েছিল, সেই কারণে নারীকেও ঈশ্বর অভিশপ্ত দিয়েছিল। অর্থাৎ নারী যে অবাধ্য হইয়াছিল, আর অবাধ্যতাই হচ্ছে পাপ, এবং সেই অবাধ্য পাপের যে ফল সেটা আমরা দেখতে পাচ্ছি 16 পদের মধ্যে লেখা আছে। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। সো এখানে আমরা দেখতে পাই যে সাপের কথা শুনে নারী বা হবা সে কি করেছিল, পাপ করেছিল, সেই লোভে পড়েছিল, সেই প্রলোভন যেটা শয়তান তাকে দেখিয়েছিল, সর্প দেখিয়েছিল, সেই প্রলোভনের মধ্যে সে পতিত হল এবং সে সেই পাপ করেছিল, সেই গাছের ফল সে খেয়েছিল এবং খাওয়ার ফলে সে পাপ করল এবং এই যে নিষিদ্ধ ফল খেল এই জন্য ঈশ্বর তাকে এই শাস্তি দিয়েছিলেন। তার গর্ভবেদনার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে গর্ভবেদনা হবে, বেদনাতে সন্তান প্রসব করবে, স্বামীর প্রতি বাসনা থাকবে এবং স্বামী তার উপর কর্তৃত্ব করবে। সুতরাং এই যে কয়েকটি শাস্তি এটা আমরা আজ পর্যন্ত আমরা দেখি নারী জাতির উপরে এই শাস্তি অব্যাহত আছে, এখনো নারী জাতির উপরে এই শাস্তি অব্যাহত আছে যে ঈশ্বর নারী জাতিকে এই শাস্তি দিয়েছিলেন।
যে 3টা চরিত্র প্রত্যেকটা চরিত্রের উপরে যে সাপ, সেই সাপ আমরা এখনই দেখি,
এখনই
সেই অভিশাপ আমরা এখনো দেখি,
রাইট,
বর্তমানে
যে অভিশাপ দিয়েছিল নারীকে সেই অভিশাপের রেজাল্ট বা ফল বা পাপের ফল আমরা এখনো দেখতে পাচ্ছি। আর হবা তো নিজে তো খেল এবং সে তার স্বামীকেও খাওয়াইল এবং স্বামী কিন্তু জানত যে ঈশ্বর এই ফল খেতে নিষেধ করল, কিন্তু স্ত্রী যখন নিয়ে আসলো তখন সে কোনো প্রশ্ন করেনি। আদম বলে নাই কেন কেন এটা খাবো, এটা তো ঈশ্বর আমাদেরকে নিষেধ করেছিলেন, তুমি কেন খেয়েছ। যদি আদম তার স্ত্রীকে আরো ধিক্কার দিত বা সে বলতো না আমি এটা খেতে পারি না, কিন্তু আদম সেটা করেনি। আদম করতে পারত কারণ আদম ঈশ্বরের আদেশ জানত, যে ঈশ্বর বলেছিলেন যে তোমরা সব গাছের ফল খাবে, কিন্তু এই বাগানের বা উদ্যানস্থ মাঝখানে যে গৃহটা আছে, এই গাছটি আছে, সেই গাছের ফল কোনো মতেই খাবে না, আর যেদিন খাইবে সেদিন মরিবেই মরিবে। আর সেই কথা আদম জানার পরেও সে হওয়ার কাছ থেকে ফলটি নিল এবং নিজে খেল, এবং খাওয়ার কারণে সেও সে অবাধ্য হল, এবং অবাধ্য তার পাপের ফল সেও পেল। এবং আমরা 17 পদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর আদমকেও শাস্তি দিয়েছিলেন, অর্থাৎ সেও পাপের বেতন পেয়েছিল। আর সেই পাপের বেতন কি আছে এখানে, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, কে বলি কাকে বলিয়াছিল, আদমকে বলিয়াছিল, যে আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি নিজেই আবার খেয়েছ সেটা, যে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না।
তোমার স্ত্রীর কথা শুনিয়া,
তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ। তো এখনো আমরা দেখতে পাই যে অনেক সময় স্ত্রীর কথা স্বামীরা শুনতে চায়, শুনে অনেক বেশিরভাগই, হয়তো কোনো কোনো সময় সেটা ভালো হয়, কোনো কোনো সময় অমঙ্গলও হয়। কেমন যেমন আমরা দেখতে পাই শিমশনের স্ত্রী, শিমশনের স্ত্রী দলিলা, দলিলার কথা, সে দলিলা শিমশনকে যা বলেছিল আর সেই জন্য শিমশনের কি হলো, পতন হলো, ধ্বংস হলো। কেমন সেই জন্য ঈশ্বর পুরুষকে আগে তৈরি করেছেন, এর অর্থ এই যে পুরুষেরা সবকিছু বিবেচনা করবে, ভালো মন্দ তারা দেখবে, ইভেন স্ত্রীরও ভালো মন্দ তারা দেখবে, তারপরে বিবেচনা করে তার দুর্বল সঙ্গী সাথে চলবে। এর অর্থ এই নয় যে সবসময় দুর্বল সঙ্গী বা স্ত্রীর উপরে রুলিং করবে বা বেশি কর্তৃত্ব করবে, আধিপত্য বিস্তার করবে, এর অর্থ এই নয়, কিন্তু তারপরেও যেটা ভালো সেটা তাকে বুঝাতে হবে, বলতে হবে। তো আদম নারীকে বলতে পারত যে না ঈশ্বর তো এটা আমাদেরকে খেতে নিষেধ করেছে, কিন্তু সে সেটা বলে নাই, কিন্তু স্ত্রীর কথা শুনে শুনিয়া তুমি তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তাহলে এটা হচ্ছে আদমের অবাধ্যতার ফল, কি হইল, ভূমি অভিশপ্ত হইল। তাহলে ভূমি অভিশপ্ত হওয়ার মানেটা কি, সেই সময় ভূমিতে কোনো কাটা, কোন জঙ্গল, কোন খারাপ কিছু ছিল না, যা কিছু মানে রোপণ করা হতো তা মানে প্রচুর পরিমাণে শস্য হতো, উৎপন্ন হতো, ফসল উৎপন্ন হতো, কিন্তু যেদিন থেকে অভিশপ্ত হলো সেদিন থেকে মাঠে ঘাস জন্মিতে শুরু করলো, শিয়াল কাটা জন্মিতে শুরু করলো, নানা রকম আগাছা জন্মাতে শুরু করলো, এবং নানা রকম পোকা মাকড় কীট পতঙ্গ ফসল নষ্ট করার জন্য মাটিতে সৃষ্টি হলো, আর এটা হচ্ছে ভূমি অভিশপ্তর কারণ। এবং সেই কারণের জন্য তার কি করতে হবে, ভূমি অভিশপ্ত হওয়ার জন্য সে যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, ওই ভূমির ফসল খাইতে হইলে তাকে সারা জীবন কঠোর পরিশ্রম করতে হবে, ক্লেশ করতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, কেননা ওই ঘাস বাঁচতে হবে, ময়লা গাছা বাঁচতে হবে, জমি সেচন করতে হবে, রোপণ করতে হবে, তারপরে ফল উৎপন্ন হবে। কিন্তু আগে আদম হবার এগুলো কিছু করতে হতো না, এমনি ফল ফলাদি সব জায়গায় ছিল, এমনি তারা খেয়ে পরে বাঁচতে পারত। কেমন কিন্তু যেহেতু তারা ঈশ্বরের অবাধ্য হল, পাপ করল, এবং পাপের বেতন হিসাবে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। আরও আছে কি, আর উহাতে তোমার জন্য কণ্ঠক ও শিয়াল কাটা জন্মিবে, মানে কাটা গাছ। কেমন নানা রকম কাটা গাছ। সো কাটা গাছের মধ্যে আমরা দেখতে পাই একরকম গাছ আছে, লজ্জাবতী গাছ না, লজ্জাবতী গাছের গায়ে খুব কাটা আছে না, আরো অনেক ধরনের গাছ আছে কাটা আছে, সেই সমস্ত সমস্ত কাটা গাছ সেখানে জন্মে। এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে, এখন আর তুমি গাছের ফল খাইয়া শুধু বাঁচবে না, এখন তুমি ওই ক্ষেতে নিজে রোপণ করবা এবং সেখানে যে ফসল হবে সেই ফসল খেয়ে তুমি বাঁচবে। এখন আর তোমার নিমিত্ত মানে আপনা আপনি ফল ধরবে না,
সৃষ্টি হবে না,
সৃষ্টি হবে না, কারণ তুমি অভিশপ্ত হয়েছ, এখন তোমাকে পরিশ্রম করে খেতে হবে। আরো অভিশপ্ত দেওয়া হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে, পাপের ফল ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাকে ওই পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে খেতে হবে এবং সেই ফসল না পাওয়া পর্যন্ত তাকে পরিশ্রম করে যেতে হবে, ধুলিতে প্রতিগমন করিবে, অর্থাৎ আমাদের মৃত্যু না আসা পর্যন্ত আমরা সেইভাবেই হব, মানে শাস্তির মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের আজকে পর্যন্ত যেতে হচ্ছে
যে এই পথটা, কেননা তুমি ধুলি এবং ধুলিতেই প্রতিগমন করিবে।
রাইট, সো যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে, তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, অর্থাৎ মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য বলা হচ্ছে যে কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। সো আজকে আমরা দেখতে পাই এই অভিশাপ যথাযথভাবে পালিত হচ্ছে, আজকের মানুষ এই ধুলি থেকে তারা সবার উৎপত্তি এবং এই ধুলিতেই মানুষ সবাইকে কবর দেওয়া হয়, যদি অনেকে পোড়ানো হয়, কিন্তু পোড়ানো হলেও ওগুলো আলটিমেটলি অবশেষে ওইটা ধুলিতেই চলে যায়, পানিতে চলে যায়, পানি থেকে মাটিতে চলে যায়, নিচে পড়ে, পলি জমে, পলি আবার উপরে উঠে, কেমন এইভাবে বিভিন্ন চক্রাকারে সেই মাটিতেই মিশে যায়, কেমন, এবং যে ছাই ভস্ম হয় সেই ভস্মগুলো মাটিতে মিশে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আর সদাপ্রভু ঈশ্বর আদম এবং তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্তু প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। আদম আপন স্ত্রীর নাম হবা জীবিত রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা, অর্থাৎ হবা হইতেই সমস্ত সৃষ্টির মানুষ, আজকে যত মানুষ সৃষ্টি হয়েছে সকলের আদিমাতা হচ্ছে হবা, এবং সেই জন্য হবার মধ্যে দিয়ে সবাই আজকে জীবিত, সুতরাং এই কারণে তার নাম জীবিত রাখা হয়েছে, হবা শব্দের অর্থ হচ্ছে জীবিত। সো এইখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর এই যে ইন্ডিভিজুয়াল একটা শাস্তি তাদের প্রত্যেকের জন্য দিলেন, এটা দিয়েই ক্ষান্ত হন না ঈশ্বর, ঈশ্বর এই শাস্তি দিয়ে ক্ষান্ত হন না, ঈশ্বর আরো শাস্তি দিয়েছেন। আরো কি শাস্তি দিয়েছেন, দেখা গেল যে 22 পদের মধ্যে আমরা দেখতে পাই, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মত হইল, এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে অনন্ত জীবী হয়, এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন। এটা হচ্ছে ফাইনাল ফাইনাল শাস্তি, এমনি ইন্ডিভিজুয়াল শাস্তি প্রত্যেককে দিয়েছে, তারপরে শাস্তির পরে যে তারা সেই বাগানে থাকতে পারবে এটা না, ওই বাগান থেকে পর্যন্ত তাদেরকে বের করে দেওয়া হলো। আমরা দেখতে পাই যে তাদেরকে এদন উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষি কর্ম করেন, এবং এই যে ধুলি, এই যে মাটি, এই যে শিয়াল কাটা জন্মাবে এবং তার ঔষধি অথবা অর্থাৎ সেই জমির ফসল তার ভোগ করতে হবে, সেই জন্য তাকে কি করতে হবে, কৃষিকর্ম করতে হবে, এবং কৃষিকর্ম করার জন্যই ঈশ্বর তাদেরকে এদন বাগান থেকে বের করে দিলেন, কারণ এদন বাগানে তাদের কোনো কর্ম করার ছিল না, তারা শুধু ঘুরত বেড়াত, ঈশ্বরের সাথে গমনাগমন করত, গল্প গুজব করত, প্রকৃতি ফুলের সৌন্দর্য উপভোগ করত এবং গাছের ফল পেরে খেত, এটাই ছিল তাদের কাজ। কিন্তু এখন আর সেটা না, এখন তাদের সাংসারিক কাজকর্ম করতে হবে, কৃষিকর্ম করতে হবে, বাড়িঘর তৈরি করতে হবে এবং নিজেদেরকে রক্ষা করতে হবে। আগে তো ঈশ্বরের নিরূপিত স্বর্গের মধ্যে বসবাস করত, এদন বাগান সেটা ছিল স্বর্গে, স্বর্গের মতো। আর সেই স্বর্গে ঈশ্বর গমনাগমন করতেন, ঈশ্বর সেখানে আসতেন এবং ডাক দিতেন, আদম কি খবর, আজকে কি করতেছ, এইভাবে খোঁজখবর নিত। কারণ ঈশ্বর যখন এসে বললেন যে আদম তুমি কোথায়, আমি যে ফল তোমাকে খেতে নিষেধ করেছি তা কি তুমি খেয়েছ, এই কথা যখন ঈশ্বর বলেছেন, ঈশ্বর কিন্তু সব সময় তিনি তাদের খোঁজ খবর নিতেন, তাদের সাথে দেখাশোনা করতেন। সেই সুযোগ আর তাদের হলো না, তাদেরকে বের করে দেওয়া হলো বাগান থেকে। সো ফাইনাল পানিশমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত পরিণাম বা ব্যক্তিগত শাস্তি তারা পেল এবং পরে সমষ্টিগতভাবে সবাইকে সেখান থেকে বের করে দেওয়া হলো। সেই সাপকেও বের করে দেওয়া হলো এবং আদম হবাকে সবাইকে বের করে দেওয়া হলো। এবং সেই দিন থেকে এই সর্প অর্থাৎ সেই সাপ সে পৃথিবীর মধ্যে অবস্থান করতে আরম্ভ করল। এবং আমরা দেখতে পাই যে এই আদিপুস্তক 3:13-24 পদের মধ্যেই যে পাপের পরিণাম বা পাপের শাস্তির বিষয়ে লিখিত আছে কেবল তা নয়, আরো অন্যান্য পুস্তকেও লেখা আছে। তো আমরা কয়েকটি পদ দেখব, যে পদের মধ্যে আমরা দেখব যে মনুষ্য পাপ করেছে বা পাপ করার ফলে তারা কে কি শাস্তি পেয়েছে সেই বিষয়ে আমরা দেখব। যেমন রোমিও 5:12 পদের মধ্যে কি লেখা রয়েছে, রোমিও 5:12 এখানে লেখা রয়েছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল। সো আমরা এখানে দেখতে পাই রোমিও 5:12 যে এই যে একজন মানুষ, একজন মানুষের মধ্য দিয়ে পাপ, সেই মানুষটিকে
আদম,
আদম এবং ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করল। এবং এর আগে কিন্তু মৃত্যু ছিল না, মানে পাপ ছিল না বা মৃত্যুও ছিল না, আদম হবা পাপ করার আগে কোনো মৃত্যু ছিল না। প্রশ্ন আছে যে আদম হবা সেই এদন বাগানে মানে কত বছর বেঁচে ছিল, কতদিন ছিল, কারণ সেইখানে যদি তারা 5,000 বছর থেকে থাকে, যেমন স্বর্গদূতদের বয়সের বয়স বাড়ে,
একই বয়সে থাকে,
একই বয়সে তারা থাকে, তাদের কোনো বৃদ্ধি হয় না। তো আদম হবা যখন স্বর্গে ছিল, স্বর্গদূতের মতো তারা সেখানে ছিল, তখন তাদের আর মানে পাপ তাদের জীবনে কাজ করে নাই, তাদের দেহের কোনো ক্ষয় হইত না। কিন্তু যেদিন থেকে তারা পাপ করল সেদিন থেকে তাদের জীবনের ক্ষয় শুরু হল। আজকে যে আমরা মানে এই যে বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়স বাড়ে মানুষের, চামড়া কুচকিয়ে যায়, চোখের জ্যোতি শেষ হয়ে যায়, কমে যায়, কেমন, এর কারণ কি? এর কারণ হচ্ছে পাপের ফল। পাপের ফল, পাপের পরিণাম আমরা আজীবন ভোগ করে যাচ্ছি। এবং এছাড়া আমাদের আবার ব্যক্তিগত দৈনন্দিন জীবনের নানা পাপও আছে, যেখানে দেখলাম এক পাপের একজন মানুষ্য দ্বারা পাপ এবং পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল, সকলার কাছে। সো মৃত্যু থেকে কেউ রক্ষা পেতে পারে না, কারণ এই মৃত্যু সমুদয় জগতের কাছে, সমুদয় সৃষ্টির কাছে, সমুদয় মানুষের কাছে এসে পৌঁছেছে। সেই জন্য এই পাপের বেতন থেকে কেউ রক্ষা পেতে পারে না। তারপর আদিপুস্তক 5:3 মধ্যে কি লেখা আছে সেটা আমরা একটু দেখি, 5:3
পরে আদম 130 বছর বয়সে আপনার সদৃশ্য ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়া তাহার নাম শেত রাখিলেন।
এখানে একটা বয়সের কথা দেওয়া আছে, পরে আদম 130 বছর বয়সে আপনার সাদৃশ্য প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই 130 বছর এটা কি মানে এদন বাগানে বসবাস করার বয়স থেকে শুরু করে নাকি পৃথিবী থেকে তাকে স্বর্গ থেকে বা এদন বাগান থেকে তাড়িয়ে দেওয়ার 130 বছর পরে তার সন্তান জন্ম হল? এইটা একটা
যেদিন তাদেরকে বের করে দেওয়া হয়েছে তখন থেকে তাদের
বয়সের গোনা হলো, এবং এইটাই যুক্তি এবং এইটাই ঠিক। কেমন? কারণ এর আগে তাদের বয়স গোনা হতো না। এর আগে বয়স গোনা হচ্ছে এই জন্য যে আমাদের বয়সের একটা লিমিটেশন আছে। কেমন? বয়সের আমাদের একটা শেষ আছে। যদি শেষ না থাকতো তাহলে কেউ বয়স গুনতো না, গুনতো? আমাদের যদি বয়স যদি যে এত বছর হইলে বা এত বছরের মধ্যে মানুষ মারা যায় এইটা যদি না থাকতো তাহলে কোন মানুষ তার বয়স গণনা করত না। তো সেই হিসাবে আরো আছে যে 130 বছর বয়সে এখানে লেখা হয় নাই যে আদম হবাকে সৃষ্টি করা থেকে শুরু করে আপনার সাদৃশ্য প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিল, অর্থাৎ এই যে মানে জন্ম দেওয়াটা এটাও একটা পাপের শাস্তির ফল। অর্থাৎ ঈশ্বর হবাকে বলেছিল না যে আমি তোমার গর্ব বেদনা অতিশয় বৃদ্ধি করিব এবং তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে? আর এই যে সন্তান প্রসব করল 130 বছর, কেমন? এইটা তো সেই পাপের ফলের মধ্যেই আছে। সুতরাং এইটা সেই আশীর্বাদের বা সেই স্বর্গের জীবনকে ধরা যাবে না, এইটা পার্থিব জীবনে। পার্থিব জীবনেই সে এই কাজটি করেছিল। সুতরাং হয়তো দ্বিমত থাকতে পারে, কেউ হয়তো আলোচনা থাকতে পারে, কিন্তু বিভিন্ন মত বা বিভিন্ন চিন্তা ভাবনা বা হিসাব নিকাশের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে এই 130 বছর বয়সে যে প্রথম পুত্র বা তার নাম ছিল শ্বেত, এবং শ্বেতের যে জন্ম হল এইটা নিশ্চয়ই আদম হবার জীবন সৃষ্টি থেকে নয়, এইটা তাদেরকে যখন স্বর্গ থেকে তাদেরকে আউট করে দেওয়া হলো পৃথিবীতে, এই জন্য লেখা হচ্ছে যে তাদেরকে বের করে দেওয়া হলো। এই যেখানে লেখা আছে কি যে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে বার করে দিলেন। আরো লেখা আছে এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন। যখন তাড়াইয়া দিলেন এইটা তাদের সেই অনন্ত জীবন থেকে তারা, কারণ এর লেখা আছে যে পাছে আবার তারা অনন্ত জীবন সেই জীবন বৃক্ষের ফল খেয়ে অনন্তজীবী যেন না হইতে পারে, কারণ আগে তারা অনন্তজীবী ছিল। তারা যদি সর্পের কথা না শুনে বা পাপ না করত হয়তো তাদের কখনো মৃত্যু হইত না, হয়তো তাদের কখনো এই প্রসব বেদনা হইত না, হয়তো তাদের কখনো মানে কৃষিকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে খেতে হতো না। কেমন? সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলোচনা করতে গেলে আমরা বুঝতে পারি যে এখানে অনেক ব্যাপকতা রয়েছে যে আমাদের আজকের জীবনের সাথে যদি আমরা তুলনা করি, না আজকের দিনের সাথে আজকের মানুষের সাথে যদি তুলনা করতে পারি তাহলে আমরা একই ফল রেজাল্ট দেখতে পাই যে কোনো মানুষই বসে বসে খেতে পারে না। এবং বাইবেলের মধ্যে প্রেরিত পৌল বলছে যেমন যে কাজ না করে সে না খাক। কেমন? যে কাজ না করে সে না খাক, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবার কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পরে অন্ন জুটবে। এখন সেটা কৃষিক্ষেত্রের পরিশ্রম হোক আর অফিসের কাজের পরিশ্রম হোক, পরিশ্রম পরিশ্রম কাজ কাজ করতেই হবে। সেই অভিশাপ আমরা আজও ভোগ করছি এবং এই পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে সেই অভিশাপে মানুষ অভিশপ্ত থাকবে এবং সেই শাস্তি সে ভোগ করবে। যদিও আমরা জানি যে আরেকটা পদ আছে, যেমন রোমিও ৬ অধ্যায় ২৩ পদের মধ্যে ঈশ্বর একটা ব্যবস্থা করলেন। ঈশ্বর কি ব্যবস্থা করলেন? কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বর অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। সুতরাং এখানে দেখতে পাই যে ঈশ্বর দয়াবান, না তিনি ক্রোধে ধীর ও দয়াতে মহান। সুতরাং আমরা দেখতে পাই যে যদিও মৃত্যু মানুষের জন্য অবধারিত হলো, কিন্তু ঈশ্বর চাইলেন না যে এই মৃত্যু যেন মানুষকে একেবারে চিরতরে গ্রহণ করে বা ধারণ করে, মৃত্যু যেন তাদেরকে চিরতরে গ্রাস না করে, সেই জন্য তিনি একটি ব্যবস্থা করে দিলেন, একটি মহৎ ব্যবস্থা তিনি করে দিলেন। আর সেই বেতন আমরা দেখতে পাই যে আদম হাওয়া পাপ করেছিল, আজকে আমরা আমাদের এই পৃথিবীর মধ্যে মানুষ পাপ করে, কিন্তু ঈশ্বর তিনি মানুষের জন্য একটা অনুগ্রহ দান করেছিলেন। যেমন আমরা যদি ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদ দেখি, সেখানে আমরা কি দেখতে পাই যে আমরা সেখানে ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদের মধ্যে আমরা দেখতে পাই যে অনুগ্রহ বিশ্বাস দ্বারা, অনুগ্রহ বিশ্বাস, এইটা আমরা কাজের ফল হিসেবে দেওয়া হয় নাই, কিন্তু অনুগ্রহ
হিসেবে দেওয়া,
কেমন অনুগ্রহের মধ্যে দিয়ে। আমরা যদি ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদ পড়ি, কেমন, তাহলে আমরা তাড়াতাড়ি ইফিসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদ, কেমন সেখানে আমরা দেখতে পাই কি লেখা আছে।
কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে,
না করে। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে অনুগ্রহী বিশ্বাসের দ্বারা আমরা সেই এই যে ঈশ্বর এখানে লেখা আছে, যেমন বইতে যে বাইবেল পট্টি দেওয়া আছে যে ঈশ্বরের অনুগ্রহ দান, এবং এই ইফিসীয় ২ অধ্যায় ৮ পদের মধ্যে সেই অনুগ্রহ দেখতে পাচ্ছি যে কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। এখানে ঈশ্বর যে অনুগ্রহ দিয়েছেন, সেই অনুগ্রহটা তিনি কার মধ্যে দিয়ে দিয়েছেন? প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, যেন আমরা যে অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, কেমন, তাহলে অনুগ্রহ বিশ্বাস, তাহলে আমরা কার উপর বিশ্বাস করতে পারি? প্রভু যীশু খ্রিস্টের উপর। প্রভু যীশু খ্রিস্টের উপরে যদি আমরা বিশ্বাস করি, তবে সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পাব। যদিও অনন্ত জীবী হওয়ার জন্য ২২ পদে আদি পুস্তক ৩ অধ্যায় ২২ পদের মধ্যে ঈশ্বর অনন্ত জীবী হওয়ার জন্য বা অনন্ত জীবন পাওয়ার পথটা বন্ধ করে দিলেন সেই ভিতরে এদন বাগানে, কিন্তু মানুষ যেন প্রফেস করে, স্বীকার করে যে যীশু খ্রিস্ট পরিত্রাণকর্তা, উদ্ধারকর্তা, এবং সেই জন্যই যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছেন। এই ব্যবস্থা করার জন্য ঈশ্বর এই এমন একটা ব্যবস্থা আবার তিনি করলেন। সেই জন্য প্রথম পরিকল্পনা যেটা ছিল ঈশ্বরের, সেই পরিকল্পনা ব্যর্থ হল, এবং দ্বিতীয় পরিকল্পনা আমরা দেখতে পাই সফল হল, এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আজকে আমরা অনন্ত জীবন পেতে পারি। কিসের? বিশ্বাস। এবং এই অনন্ত জীবনটা এটা কোন কর্মের ফল না, ওখানে কি লেখা আছে, এটা কোন কর্মের ফল নয়, কর্মের ফল নয়। আমরা কাজ করে, ধর্মকর্ম করে, আমরা মানুষকে দান ধ্যান করে, সৎ কাজ করে, আমরা কখনো আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারি না। অনন্ত জীবনের জন্য আমাদের একমাত্র একটি মাত্র পথ আছে, আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি পুনরুত্থান। আমরা যদি সেই যোহনের মধ্যে আমরা দেখি ১১ অধ্যায় ২৫ পদের মধ্যে, যোহন ১১ অধ্যায় ২৫ পদের মধ্যে লেখা রয়েছে, যীশু তাহাকে বলিলেন, সে মার্থাকে বলিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আমি পুনরুত্থান ও জীবন, যীশু খ্রিস্ট হচ্ছে পুনরুত্থান। কারণ এই যে কিছুদিন আগে আমরা পুনরুত্থান পালন করলাম, ইস্টার সানডে বা পুনরুত্থান দিন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান, অর্থাৎ তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং সেই পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের মানে সেই চিহ্ন হচ্ছে যে আমরা যদি রোমীয় ছয়ের মধ্যে আমরা দেখি যে বাপতিস্ম মানুষ হয়, বাপতিস্মের মধ্যে দিয়ে আমরা কি দেখি, জলে যখন আমরা ডুব দেই তখন আমরা তাহার সহিত সমাধি প্রাপ্ত হই। প্রভু যীশু খ্রিস্ট যেমন সমাধি প্রাপ্ত হয়েছিলেন, যখন আমরাও সেই জলে ডুব দেই তখন আমরা তাহার সহিত সমাধি প্রাপ্ত হই। এবং আমরা যখন জল হইতে উঠি, প্রভু যীশু খ্রিস্ট যেমন সেই সমাধি থেকে তিনি উত্থিত হইয়াছেন, পুনরুত্থিত হয়েছেন, এবং আমরাও যে পুনরুত্থিত হব তারই একটি প্রতিচ্ছবি। সুতরাং এই যে জলে অবগাহন হওয়া বা জলে নিজেকে নিমজ্জিত করে উঠা পালকের মধ্যে দিয়া, এইটা একটা প্রতিচ্ছবি হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, আমরাও তদ্রূপ মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব। এটার একটা প্রতিচ্ছবি এবং স্বীকারোক্তি, কেমন চিহ্ন স্বরূপ আমরা এই শিক্ষাটা আমরা পেতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এফেসীয় 2:8-9 পদের মধ্যে যে অনুগ্রহ বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। কার কাছে পরিত্রাণ পেতে পারি? কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলেছেন যে আমি আসিয়াছি যেন জগৎ বা মানুষ জীবন পায়। আমি আসিয়াছি যেন মানুষ জীবন পায়, কেমন। সুতরাং সেই জীবনের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন, আর সেই জীবন দেবার জন্য তিনি তার নিজের জীবনের জন্য, নিজের জীবনের বিনিময়ে তিনি আমাদের অনন্ত জীবন দান করলেন। কারণ মতির মধ্যে আছে, বাইবেলের মধ্যে আছে, গমের বীজ যদি মাটিতে পড়িয়া না মরে তবে একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফসল উৎপন্ন করে। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট একজন আর মৃত্যুর মধ্যে দিয়ে, আমরা যদি সেই রোমীয় আমরা 6 মধ্যে আমরা দেখি, আমরা সেখানে দেখতে পাব যে একজন মানুষের মধ্যে দিয়ে মৃত্যু, আবার একজন মানুষের মধ্যে দিয়ে জীবন আমরা দেখতে পাই। এবং সেই মানুষটিকে মৃত্যু আসছে কার মধ্যে দিয়ে? আদমের মধ্যে দিয়ে। আর জীবন আসছে কার মধ্যে দিয়ে? যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। সুতরাং এই পদের মধ্যে আমরা স্পষ্ট করে এই বিষয়টা আমরা দেখতে পাই। কারণ ঈশ্বর তো জানেন, ঈশ্বর জানেন যে সব মানুষই পাপ করেছে। কারণ মানুষের মনসংকল্পনা যে দুষ্ট, সেটা আমরা আদিপুস্তক 8 মধ্যে আমরা দেখতে পাই, যে ঈশ্বর আদম হবার থেকে শুরু করে মানুষ পাপ শুরু করলো। এবং সেই নোহর জলপ্লাবনের সময় আমরা দেখতে পাই, যখন জলপ্লাবন শেষ হলো, আদিপুস্তক 8 আমরা যদি দেখি, এবং সেখানে ঈশ্বর এই উক্তিটি করেছিলেন যে নোহ যখন জলপ্লাবন নৌকা থেকে নামলো, তার পরিবার নিয়ে 8 নিয়ে নেমেই তিনি কি করেছিলেন? একটি উৎসর্গ করেছিলেন, বলি উৎসর্গ করেছিলেন। এবং সেই বলি উৎসর্গ যখন করলেন, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বর সেই ঘ্রাণ তিনি নিলেন, সেই সুগন্ধ তিনি নিলেন, তিনি সেই যজ্ঞবেদীর যা উৎসর্গ করেছিল তাতে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। এবং সেই সন্তুষ্ট হওয়ার জন্য তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি জানি মনুষ্য মানে সবসময় মনসংকল্পনা দুষ্ট,
মনুষ্যদের
মনসংকল্পনা দুষ্ট, এবং তারা যে পাপ করবে এটা ঈশ্বর জানেন। সেই জন্য তিনি বলছেন যে তারা যেন একেবারে ধ্বংস না হয়, এই জন্য তিনি আর কখনো পৃথিবীকে সম্পূর্ণভাবে অভিশপ্ত করবেন না, তিনি একবারে ধ্বংস করবেন না। কারণ আমরা রোমীয় 3:23 পদের মধ্যে আমরা দেখতে পাই, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বর অনুগ্রহ গৌরববিহীন হইয়াছে, গৌরববিহীন হইয়াছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বর গৌরববিহীন হয়েছে। এর অর্থ হচ্ছে ঈশ্বর জানেন যে সবাই পাপ করবে, এই জন্যই তিনি এমন একটি মহৎ ব্যবস্থা করলেন, তিনি তার প্রিয় পুত্রকে, আমরা যখন 3:16 পদের মধ্যে আমরা কি দেখতে পাই, যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। এই যে দান করিলেন, দিয়ে দিলেন, এই পুত্র তার জীবনও দিয়ে দিলেন,
বিরাট অনুগ্রহ,
যেন যে কেহ সেই পুত্রে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এবং সেই অনন্ত জীবন দেওয়ার জন্যই ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের নিমিত্ত প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন, কারণ তিনি জানেন সকলেই পাপ করিয়া আছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে রোমিও ৮ অধ্যায় ৫, কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মানসিক বিষয় ভাবে, আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। মাংসের বিষয়ের ভাব, মাংসের ভাব হচ্ছে মৃত্যু, আর আত্মার ভাব হচ্ছে জীবন ও শান্তি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। সুতরাং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মাংসিক জীবন যাপন করছি, আর মাংসিক জীবন যাপন হচ্ছে কি, আমরা গালাতীয় ৫ অধ্যায় যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাংসিক স্বভাব এবং আত্মার স্বভাব। এবং মাংসিক স্বভাবের মধ্যে আমরা দেখতে পাই সেখানে আছে নানা রকম খারাপ জিনিস, কেমন, সেখানে আছে ছলনা, সেখানে আছে হিংসা, ক্রোধ, ঝগড়া, মারামারি, ব্যভিচার, এই সমস্ত পাপ কাজ আমাদের জীবনে, মানুষের জীবনে আছে, এবং এগুলো থেকে যেন মানুষ রক্ষা পায় এই জন্য এই ব্যবস্থা করলেন। আর যখন ঈশ্বরের এই ব্যবস্থা মানুষ গ্রহণ করে, গ্রহণ করা মানে কি, বিশ্বাস করে গ্রহণ করা, তাহলে গ্রহণ করার ফলে ঈশ্বর সন্তুষ্ট হয় যে ঠিক আছে, আমি মানুষের জন্য একটা ব্যবস্থা করে দিলাম আর আমার কথা মানুষ শুনেছে। তো যারা শুনে তারা বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর হইতে এসেছেন। এবং আমরা সেটাও দেখতে পাই যে ইব্রীয় পুস্তক ১১ অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। এবং এই পদের মধ্যেও আমরা দেখতে পাই যে এই রূপে মনুষ্য ঈশ্বর সন্তুষ্ট হবেন যদি আমরা যীশুকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করি যে তিনি আমার পাপের জন্য, আমাদের পাপের জন্য, জগতের মানুষের পাপের জন্য, এটা কোনো নির্ধারিত জাতির জন্য নয়, কোনো দেশের জন্য নয়, সারা পৃথিবীতে সমস্ত জগতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, সৃষ্টির প্রত্যেকটি মানুষ এই পৃথিবীর মধ্যে যে যে দেশে থাকুক, যে ধর্ম, যে ভাষা হোক না কেন, সেই ভাষার মানুষের জন্যই এই উন্মুক্ত আহ্বান যে পরিত্রাণ পাওয়ার জন্য যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, এছাড়া আর অন্য কোন রাস্তা বা পথ নাই। কারণ ইব্রীয় ৪ অধ্যায় ১২ পদের মধ্যে লেখা আছে যে কারণ সারা জগতে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোন নাম নাই যে নামের গুণে আমরা পরিত্রাণ পেতে পারি। সো জগতের মধ্যে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম নাই। অনেকে হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন বিশ্বাসের মধ্যে দিয়ে চেষ্টা করছে যে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু বাইবেল এই কথা বলে যে আকাশের নিচে আর মনুষ্যদের মধ্যে আর কেউ নাই, কোন নাম নাই যে নামের গুণে আমরা মুক্তি বা পরিত্রাণ পেতে পারি। সুতরাং এই পাঠের মধ্যে আমরা দেখতে পাই যে একমাত্র যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা স্বর্গে যাবার সেই অধিকার পেতে পারি। কারণ যীশু বলেছেন সেই রোমিও ১১ অধ্যায় ২৫ পদ, সরি যোহন ১১ অধ্যায় ২৫ পদ, আমি পুনরুত্থান ও জীবন। সুতরাং আমরা প্রভুকে ধন্যবাদ দেই পাঠের জন্য যে ঈশ্বর আমাদের এমন একটা সুন্দর পাঠ দিয়েছেন, এবং এই পাঠের মধ্যে দিয়ে আমরা অনেক আশীর্বাদ পেয়েছি। আশা করি যারা শুনবে তারাও
উপকৃত হবে
এবং আশীর্বাদ যুক্ত হবে। আমেন,
আমেন।